যারা নিকটে ধূমপান করেন দয়া করে আপনারা বিড়িনা সিগারেট বন্ধ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রথম আধ্যাত্মিক উপদেশ কি ছিল কেউ বলতে পারবে? ভগবদ গীতা বক্তা ছিলেন কেউ বলতে পারে? অর্জুন বক্তা ছিলেন, বক্তা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রোতা ছিলেন অর্জুন। এবং আমরা কথা শ্রোতা হতে পারে না, ভালো শব্দ। তো কি পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতা উপদেশ পরিবেশন করেছে কেউ বলতে পারে? কি রকম পরিস্থিতি ছিল যে ভগবদ গীতা কোন জায়গায় পরিবেশিত হবে? জায়গা কি নাম ছিল? কুরুক্ষেত্র। সেখানে কি হল? পাণ্ডব গুরুদের সাথে যুদ্ধ হয়েছিল। তো ভগবদ গীতা বলা সেই যুদ্ধ আগে ছিল। ভগবদ গীতা প্রথম শ্লোক কি আছে? ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাভ মামকাং পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সংগ্রহ। ধৃতরাষ্ট্র উবাচ, রাজা যুধরাষ্ট্র সঞ্জয় তা সচিন থেকে জিজ্ঞাসা করেছে এইভাবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্র তো সেই মহাভারতের যুদ্ধ অনেক আগে থেকে এই ধর্মক্ষেত্র না পুণ্যতীর্থ ছিল। সেই যুদ্ধ সেই ধর্মক্ষেত্রে আয়োজিত হল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমাবেত মনে সমাগম হল। যুযুৎসবহ মনে যুদ্ধ আকাঙ্ক্ষী, নামকম নামকম মানে আমাদের আমার, পাণ্ডব চাইব চাইব মানে চা মানে এবং এবার মানে নিশ্চয়। কি করবাটা কি করেছিলেন সঞ্জয়, কি হল? উত্তরে সঞ্জয় অন্ধ যুধরাষ্ট্রকে সেই যুদ্ধ পূর্ণ সমাচার পুরো কাহিনী বলেছে। যুদ্ধ আগে মহাভারতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ভগবদ গীতা হচ্ছিল। তো ভগবদ গীতায় অর্জুন বিষাদ ছিল। এই ভগবদ গীতা প্রথম অধ্যায়ে কি নাম আছে? অর্জুন বিষাদ যোগ, বিষাদ অর্থাৎ অর্জুন ক্ষত্রিয় ছিল এবং সাধারণত ক্ষত্রিয়গণ খুবই উৎসুক হয় যদি সুযোগ পায় যুদ্ধ করে, সেটা তাদের ধর্ম। এবং এর আগে অর্জুন অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে, তো অর্জুন বিষাদ তার কারণ কি ছিল কেউ বলতে পারেন? অর্জুন কেন দুঃখী ছিল কেউ বলতে পারেন? এক দুজন জান, আপনার সকালে হিন্দু নাকি ভগবদ গীত মানে ভগবদ গীতা হচ্ছেন সব চাইতে মানে হিন্দুদের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ শাস্ত্র, কিন্তু লাগছে যে আপনারা প্রায় তার সম্বন্ধে কিছুই জ্ঞান নেই। তো কি হল যে নাম কাম পাণ্ডব কুরুগণ এবং পাণ্ডবগণ দুই পক্ষে বিভাজিত হবে। পাণ্ডব কত পাণ্ডব, পাণ্ডব মানে কি? পাণ্ডব এই শব্দে কি অর্থ কেউ বলতে পারে? পাণ্ডব পাণ্ডব পুত্র, তো কত পাণ্ডব ছিল? পাঞ্চ পাণ্ডব। তার কি কি নাম ছিল? প্রথমটা জ্যেষ্ঠ, ঠিক আছে জানি যাই, আর কেউ যুবকদের মধ্যে আর কেউ গতকাল যুবকদের নেই। প্রথম ছিলেন রাজা যুধিষ্ঠির, দ্বিতীয় ভীমসেন, তৃতীয় অর্জুন এবং চতুর্থ পঞ্চম নকুল সহদেব। তো প্রসিদ্ধ আছে যে পাঁচ পাণ্ডব ছিল, কিন্তু তাদের আরেক ভাই ছিল, সেটা খেয়েছিল কর্ণ, অজ্ঞাত ভাই। তো পাঁচ পাণ্ডব ছিল এবং কুরুগণ ছিল, কিন্তু প্রকৃত পক্ষে পাণ্ডব কুরু ছিল, মানে কুরু মানে কুরু নামক প্রাচীন রাজাদের বংশগত হলেন কুরু। তো পাণ্ডব পাঞ্চ পাণ্ডব তো একই বংশের লোক ছিলেন, কিন্তু বিভাজন হল কারণ ধৃতরাষ্ট্র প্রথম পুত্র যার নাম ছিলেন, যার নাম ছিল কি? ধৃতরাষ্ট্র প্রথম পুত্র কি নাম? দুর্যোধন। আর কত সংখ্যা, আর কত ছেলে রাজা ধৃতরাষ্ট্র কত ছেলে চলে ঘরে ভালো হচ্ছে? কত চলে, রাজা ধৃতরাষ্ট্র কত পুত্র চলে, কত একশো, সেটা ঠিক একশো একশো চল নাকি একশো চল, সেটা ঠিক না, একশো এক, আর একটা চল মনে নেই ওই ধৃতরাষ্ট্র পত্নী কি নাম ছিল গান্ধারী, আর একটা বৈশ্য পত্নী ছিল তার এক পুত্র ছিল কি নাম বিরোধান তো পাণ্ডব পক্ষে যুদ্ধ করে, আর সকলের নাম দুর্যোধন দুঃশাসন সকলের নাম ছিল, এবং এই দুজনন এবং তার এক শত ভাইয়ের এক ভাগিনী ছিল, তার নাম ছিল দুঃশাসন। তো এইভাবে কুরুগণ ছিল এবং পাণ্ডবগণ ছিল। তো বিষয় একটু জটিল ছিল, কারণ প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্র তো রাজা হওয়া উচিত ছিল, ধৃতরাষ্ট্র বড় ভাই হিসাবে, তো আসলে তাদের ধৃতরাষ্ট্র এবং পাণ্ডবদের পিতা কি নাম ছিল, তার বাবা কি নাম ছিল, ধৃতরাষ্ট্র পাণ্ডব আর এক ভাই ছিল বড় ভাই, বড় ভাই ছিলেন এবং তিন ভাইয়ের বাবা নাম ছিল বিচিত্র বীর, চিত্রাঙ্গদা এক যুদ্ধে যুবকালে মারা গেছে, দ্বিতীয় ভাই ছিলেন ধৃতরাষ্ট্র এবং তৃতীয় পাণ্ডু। তো ধৃতরাষ্ট্র তো তাদের বাবা দেহ রক্ষা করে ধৃতরাষ্ট্র স্বাভাবিক অধিকার ছিল, উত্তরদায়িত্ব ছিল রাজা হত, কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্র জন্মগত অন্ধ ছিল সেই জন্য তার রাজা হওয়ার জন্য অধিকার নিরস্ত ছিল। তো এইভাবে পাণ্ডু রাজ সিংহাসনে বসার জন্য উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল, এবং পাণ্ডুদের প্রথম এইভাবে পাণ্ডুদের প্রথম পুত্র যুধিষ্ঠির পাণ্ডবদের মহাপ্রস্থানের পরে উত্তরাধিকারী ছিলেন, রাজকুমার ছিলেন, পরবর্তী রাজা হবে। তো পাণ্ডব পাঁচ পুত্রকে পরোক্ষভাবে পাঁচ পুত্রকে জন্ম দেওয়ার পরে পাণ্ডব যুবাবস্থায় মহাপ্রস্থান করেছে, এবং সেই জন্য তো কুমার যুধিষ্ঠির তা অধিকার ছিল রাজা হতে, কিন্তু সেই সময় ধৃতরাষ্ট্র মনে করছিলেন যে প্রকৃত পক্ষে আমি যদি জন্মান্ধ না হতাম, আমি রাজা হতাম, তো এখন মানে সেই যুধিষ্ঠির ছোট ছেলে আছে, তো এখন আমি রাজ শাসন করব এবং পরে যুধিষ্ঠির বড় হয়ে তো রাজা হতে পারবে। কিন্তু সেই সত্তা পেয়ে ধৃতরাষ্ট্র মন খারাপ হয়ে যাবে, বিশেষ করে শকুনি তার শালক শকুনের থেকে উপদেশ পরামর্শ পেয়ে ধৃতরাষ্ট্র চঞ্চল মন বিষাক্ত হয়ে যাবে, এবং বিশেষ করে যেহেতু ধৃতরাষ্ট্র সত্য ক্ষত্রিয় পুত্র সকলে কুমতি ছিলেন, বিশেষ করে প্রথমত দুর্যোধনের মন খুবই এবং স্বভাব খুবই খারাপ ছিল, সেজন্য দুর্যোধন চাইছিলেন যে আমি রাজা হব, যুধিষ্ঠির তার কোনো অধিকার নেই, আমি রাজা হব। তো বিষয় খুবই দীর্ঘ এবং জটিল আছে, আপনার যদি ঠিক মতো জানতে চান তাহলে মহাভারত পড়ুন, খুব দীর্ঘ বিষয় আছে। কিন্তু ভগবদ্গীতা ভূমিকা আছে যে এই বিষয় গুরুদের এবং পাণ্ডবদের মধ্যে প্রতিযোগিতা দ্বেষ ভাব পক্ষ হয়ে এবং কোন সমাধান না পেয়ে যুদ্ধ করা আয়োজিত হল ধর্মকে। তো অর্জুন এই অবস্থায় যুদ্ধ করতে রাজি ছিলেন, কারণ অর্জুন মনে করেছিলেন যে এই অবস্থায় যুদ্ধ করা অধর্ম হবে। অর্জুন হলেন ভগবান কৃষ্ণের পরম ভক্ত, সেজন্য তিনি পরম ধার্মিক ছিলেন, তা চরিত্র সম্পূর্ণ নির্মল ছিল, সেজন্য অর্জুন যখন এই কুরুক্ষেত্রে যুদ্ধ আয়োজন করা আগে অর্জুন একবার স্বর্গে গিয়েছে, কারণ তার পিতা হলেন ইন্দ্রদেব দেবেন্দ্র সুরেশ ইন্দ্রদেব, তো কিভাবে তার পিতা পাণ্ডব আছেন এবং ইন্দ্র আছেন, তো সেসব বর্ণনা করা অনেক সময় লাগবে। কিন্তু অর্জুন কিছু কম সময় সাগ বাস করেছেন এবং সেখানে বিশ্ববিখ্যাত পরম সুন্দরী অপ্সরা উর্বশী অর্জুনকে প্রস্তাব করেছেন যে আমরা দুইজন স্ত্রী পুরুষ সম্ভব করব, কিন্তু সেই প্রস্তাব যা প্রায় সকল বিশ্ববাসী মানুষদের আকাঙ্ক্ষিত ছিল সেই প্রস্তাব অর্জুন অস্বীকার করে, কারণ অর্জুন মনে করেছেন যে এই অরুবাসী আমার মায়ের মত, সেজন্য তার সাথে সম্ভোগ করা অধর্ম হবে। তো আর জন্য চরিত্র কত নির্মল আছে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। তো এই অবস্থায় কুরুক্ষেত্র অর্জুন কিঙ্কর কাব্য বিবর্ধ হচ্ছে, বিবর্ণ ছিল, জানেনি জানেনি কি করবে, কারণ তার ধর্ম ছিল ক্ষত্রিয়া হিসাবে তার ধর্ম ছিল যুদ্ধ কর্ম। কিন্তু অর্জুন দেখলেন যে তার অভিমুখে ভাই গুরু আত্মীয় স্বজন এবং গুরুজন উপস্থিত ছিল, গুরুজন উপস্থিত ছিলেন, তাদের পরম আশ্রয় এবং মিত্র এবং হিতৈষী বিষ্ণুদেব। বিষ্ণুদেব তো দৈব যোগে কুরুদের সেনা বাহিনীর মহাধ্যক্ষ ছিলেন, সেনাপতি, মহাসেনাপতি। তো ভীষ্ম পাণ্ডবদের গুরু পিতামহ জীবন ছিল এবং দ্রোণাচার্য অর্জুনের অস্ত্র গুরু দুর্যোধন উপস্থিত ছিলেন বিপরীত পক্ষে। তো দুর্যোধনের দ্রোণা দ্রোণা সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন অর্জুন, এবং সেই অবস্থায় অর্জুন দ্রোণার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল এবং আরো গুরুজন উপস্থিত ছিলেন, শায়া, তারপর অশ্বত্থামা। অশ্বত্থামা তো অর্জুন প্রায় সমবয়সিক ছিলেন, কিন্তু অশ্বত্থামা তো ব্রাহ্মণ জাতীয় ছিল, সেজন্য মানে দ্রোণার পুত্র, সেজন্য গুরু মত ছিল। তো গুরুজন উপস্থিত ছিলেন এবং ভাই ওই সকল ভাইয়েরা বলে দুর্যোধন মহান শত্রু হলেও দুর্যোধন তো ভাই ছিল এবং অর্জুন দুর্যোধনের নিরানব্বই ভাই সেই বিপরীত দলে প্রস্তুত ছিলেন যুদ্ধ করার জন্য, কিন্তু পরম ধর্মে অর্জুন মনে করেছেন যে গুরুজনের সাথে ভ্রাতার্জনের সাথে যুদ্ধ করার অধর্ম হবে। তো এইভাবে অর্জুন দিগন্ত ছিল, এই অবস্থায় আমার কি কর্তব্য আছে, এই অবস্থায় যুদ্ধ করা উচিত, কারণ দুর্যোধন পরম অধার্মিক আছে এবং জয় করে রাজা যুধিষ্ঠিরের উচিত রাজ সিংহাসন দখল করেছে। তো ধর্মরাজ যুধিষ্ঠির তাকে তার উত্তর দায়িত্ব সেই রাজ সিংহাসন প্রদান করার জন্য যুদ্ধ করা উচিত ছিল, কিন্তু অন হিসাবে যুদ্ধ করা অনুচিত ছিল। কারণ কি করে সম্ভব হয় যে আমি অর্জুন মনে করেছেন, আমি আমার গুরুজন এবং সকল ভাইদের সাথে যুদ্ধ করতে পারে এবং এই মহান যুদ্ধ থেকে পুরো পৃথিবী কথিয়া বিহীন হবে এবং এইভাবে নয় জন অরক্ষিত হবে এবং অরক্ষিত নয় জন দুষ্ট হয়ে যায় এবং দুষ্ট নারীরা সন্তানেরা বর্ণ সংকর বলে তাদের চরিত্র সম্পূর্ণ আধ্যাত্মিক হয়। তো এইভাবে অর্জুন মনে করেছেন যে ক্ষত্রিয়দের অভাবে নারী জাতি পুরো দূষিত হয়ে যাবে, নারীদের চরিত্রহীন অবস্থায় সকল প্রজাদের অবস্থা ধর্মহীন হবে এবং এইভাবে সমাজের মধ্যে অসংখ্য অসীম বিশৃঙ্খলা আসবে। এর জন্য অর্জুন অপ্রস্তুত ছিলেন যুদ্ধ করতে। তো ভগবান কৃষ্ণ কি আধ্যাত্মিক উপদেশ সর্বপ্রথমে অর্জুন দিলেন সেটা হচ্ছে সকল আধ্যাত্মিক জ্ঞান এবং তত্ত্বের ভিত্তি সে আছে তিন সন যথা দেহে সৌমার যোগন তথা দেহান্তর প্রাচীর ধীর সত্র যে দেখা যায় যে মায়ার গর্ভ থেকে এক শিশু ভূমিষ্ঠ হয়, একটু বড় হয়ে ছেলে হয়, স্কুলে যায়, মাঠায় খেলে, আর একটু বড় হয় সেই ছেলে যুবক, তারপরে মানুষ, তারপরে বৃদ্ধ হয় এবং তারপরে শ্মশান যাত্রা হয়। সেই শরীর যা মায়ার খোলে ছিল এবং সবাই সেই শরীরকে খুব স্নেহ করেছিল, তো সেই শিশুদের শরীর ধীরে ধীরে পরিণত হয়, শিশু থেকে যুবক হয়, যুবক থেকে বৃদ্ধ হয় এবং বৃদ্ধা মানুষ তো মহাপ্রস্থান করে এবং সেই শরীর যা এই দিন অনেক আগে মায়া কল হয়েছিল সেই শরীর তো আগুনে জ্বলিত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে এইভাবে দেহ সকলের দেহ পরিবর্তনশীল এবং এই দেহ অন্তিম পরিবর্তন তার নাম হচ্ছে মৃত্যু, কিন্তু দেহে দেহ থেকে পৃথক আছে দেহী, দেহী মানে আত্ম। তো দেহ অস্তিত্ব আগে দেহী ছিল এবং দেহার পূর্ণ নাশ করে সে দেহী থাকে। তো এজন্য ধীরাচ্ছাচ্ছ নেব যদি সকল অবস্থায় ধীর চলে ধীরজন যাদের তত্ত্ব জ্ঞান আছে তারা জন্ম মৃত্যু এবং এই সকল পরিবর্তন দেখে বিক্ষিপ্ত হয় না। এই হচ্ছে ভগবানের প্রথম শিক্ষক ভগবত গীতা। এবং আমি আশা করি যে আপনারা সবাই শুধু নামেই হিন্দু হবেন না, আপনারা সকলে ভগবত গীতা পড়বেন এবং সেই জ্ঞান যা তার মধ্যে আছে সেই জ্ঞানে আপনারা অবগত হবেন। এইভাবে আপনারা প্রকৃত আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন। শুধু আমি হিন্দু আছি সেটা বলা থেকে আপনাদের আধ্যাত্মিক বিকাশ কিছুই হবে না। ভগবদ গীতায় কি আছে আপনাদের জানতে হবে, বুঝতে হবে এবং তার অনুসারে আপনাদের জীবন যাপন করতে হবে। তারপর আপনারা প্রকৃত পক্ষে বলতে পারেন আমরা হিন্দু। এবং আপনারা যদি ঠিকমতো ভগবদ গীতা উপদেশ করতে পারেন তাহলে আপনারা বুঝবেন তা যে প্রকৃত পক্ষে আমরা হিন্দু নই, কেউ হিন্দু নেই, কেউ মুসলমান নেই, সবাই আত্মা আছে। ভগবান তো হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, ভগবান হচ্ছেন ঈশ্বরা পরমা কৃষ্ণ সত্যিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকাল কারণ। মানব সমাজে এইসব বিভাজন হয়, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ঈশ্বরবাদী নাস্তিক ইত্যাদি, কিন্তু সকল আত্মস্বরূপ হচ্ছে সেই ভগবান কৃষ্ণের অংশ স্বরূপ। এই জ্ঞান আমরা ভগবদ গীতায় পাই এবং আমার অনুরোধ আছে যে আপনারা সবাই পড়বেন এবং সেই সর্বোৎকৃষ্ট আধ্যাত্মিক জ্ঞানে এই সর্বোৎকৃষ্ট পারমার্থিক জ্ঞান হৃদয়ঙ্গম করবেন এবং এইভাবে আপনাদের সুদৃঢ় এবং অতি মূল্যবান মানব জন্ম সফল হবে। হরে কৃষ্ণ। কোন কষ্ট আছে ধর্মক্ষেত্র ছিল কি জন্ম যুদ্ধক্ষেত্র হল, কারণ সেই জায়গা মানে সুবিধা জন্য জায়গা তো একদম কি বলে ফ্ল্যাট উঁচু নিচু নেই এবং বিশাল মাঠ ছিল এবং হস্তিনাপুর থেকে বেশি দূর না। সো এইসব কারণে সেই জায়গা নির্ধারিত হল যুদ্ধ করার জন্য। ঠিক আছে, বয়স সম্বন্ধে
সব
পুজো
পান দেওয়া হয়
ভগবানকে, পান খাওয়া নিষেধ, পান খাওয়া নিষেধ। তো ভগবান যা শ্রীলা করেন, কিন্তু আমরা যা শ্রীলা করি না, আপনার জন্য কাম বিশেষ নেই, আপনার আপনি সারা জীবনে কাম খেয়েছেন, আপনি যখন মুখ খুলান তখন আমি দেখতে পাই। সেটা একটু রকম আউটান্বেষণ, ভগবান হচ্ছেন ভোগী ভোক্তা, সকলে তা গাছ, সে পান খাওয়ার থেকে মনে কিছু প্রভাব করে, তো সেটা ভগবানের ভোগের জন্য আমাদের সম্বন্ধে। সেই জন্য আমরা পানের বিরুদ্ধে এটা কথা বলে না, সেটা সবচেয়ে বড় সাধারণ দোষ নেই, তার থেকে আরো বড় সাধারণ দোষ আছে আর একটি জিনিস খাওয়া। বেঙ্গালি হিন্দু এবং অহিন্দুদের মধ্যে খুবই জনপ্রিয় আছে শাক, বা শাক শাক খাওয়া তো বড় দোষ নেই, কোনো দোষ নেই, পশু বলি সেটা হয়, কিন্তু সাধারণ মৎস্য খাওয়া বাঙালি হিন্দুদের খুব রুচি আছে কীর্তনের জন্য এবং মাছ খাওয়ার জন্য। সেই জন্য এই কথা আছে, হারি হারি বল আর মাগর মাছের জন্য, কিন্তু মাগর মাছের জল খেয়ে তো হরি আমাদের বোন শুনবেন না, জম আমাদের বোন শুনবেন। আমরা জমের পাশে যাব, আর যদি বলে যে সারা জীবনে আমি হরি বল বললাম, কিন্তু জম উত্তর দেবেন যে হরি বল বলার পরে আপনি নাগা মাছের জল খেয়েছেন, সেই জন্য স্বাগতম আমার বাড়িতে, এখানে বেশি দিন থাকবে, তোমার জন্য সব আয়োজন আছে, থাকতে চায় সেখানে থাকতে পারবে কয়েক কোটি বছর। ঠিক আছে, বয়সের মন্দির কথা।